You're with SBS Radio. Find more great stories in your language at sbs.com.au.
ডক্টর আবু জাফর শাহরিয়া মোনাশ বিজনেস স্কুল এর সিনিয়র লেকচারার। তিনি ইউনিভার্সিটি অফ নটরডেম ইন্ডিয়ানার প্রফেসর ডিন শেফার্ডের সঙ্গে একটি যৌথ গবেষণা করেছেন, যেখানে তারা পরীক্ষা করে দেখেছেন কিভাবে মাইক্রোফাইন্যান্স অনুন্নত দেশগুলোর দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিক সচ্ছলতার সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। সে সঙ্গে ডোমেস্টিক ভায়োলেন্স কিভাবে এর উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলে সে বিষয়ে গবেষণা করেছেন। কথা বলছি ডক্টর আবু জাফর শাহরিয়ার সঙ্গে। জনাব শাহরিয়া, SBS রেডিওর বাংলা অনুষ্ঠানে আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আবু আরিফিন, SBS রেডিওকে ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য।
আমরা জেনেছি আপনি মাইক্রো ফাইন্যান্স নিয়ে গবেষণা করেছেন, এ সম্পর্কে আমাদের শ্রোতাদের কিছু বলবেন কি?
দেখুন, আমি বাংলাদেশে ক্ষুদ্র ঋণের কার্যকারিতা এবং ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কে গত প্রায় এক দশক যাবৎ গবেষণা করছি। আমার PhD গবেষণার বিষয় ছিল বাংলাদেশে মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন গুলোর কার্যকারিতার বিষয়ে। বর্তমানে আমি ঋণ গ্রহীতাদের উপরে ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের ব্যবসায়িক উদ্যোগকে কিভাবে প্রভাবিত করে এই বিষয়ে বর্তমানে আমি গবেষণা কাজে নিয়োজিত রয়েছি।
তো বাংলাদেশ সহ অনুন্নত দেশগুলোতে পারিবারিক কলহের, যেটা আমরা ডোমেস্টিক ভায়োলেন্স বলি, খুবই প্রকট। আপনার গবেষণায় উঠে এসেছে এর কারণে মাইক্রোফাইন্যান্সের কার্যকর ভূমিকা হারাচ্ছে। বলা হয় ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে তাদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে, এ ব্যাপারে আপনার অভিমতটা কি?
দেখুন, ডোমেস্টিক ভায়োলেন্স একটা পৃথিবীব্যাপী একটা অন্যতম প্রধান জনস্বাস্থ্য বিষয়ক সমস্যা। বাংলাদেশের সরকার এবং অন্যান্য উন্নয়ন অংশীদার যারা আছেন, তারা সবসময় চেষ্টা করেছেন এ ধরনের সহিংসতার মাত্রা কমিয়ে আনার জন্য, এবং এই উদ্যোগের একটি উল্লেখযোগ্য অংশীদার হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো। এখানে প্রত্যাশার জায়গাটা হচ্ছে যে একজন নারী যখন ক্ষুদ্র ঋণের অর্থে একটি ক্ষুদ্র ব্যবসা শুরু করবে, সেটা হতে পারে একটা দোকান হতে পারে, কিংবা হাঁস মুরগির খামার হতে পারে, বা একটা সেলাই মেশিন কেনা হতে পারে, এতে করে তার আর্থিক স্বাধীনতা নিশ্চিত হবে, সংসারে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়বে, মোট কথা নারীর ক্ষমতায়ন হবে। কিন্তু আমরা আমাদের গবেষণায় দেখেছি যে যেসব বিবাহিত নারী তাদের স্বামীদের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন অথবা যৌন নিপীড়নের শিকার হচ্ছেন, সেই সব নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই ব্যাহত হচ্ছে, বিশেষ করে ক্ষুদ্র ঋণ পাওয়ার পরে সেই ঋণের অর্থ কিভাবে তারা ব্যবহার করবে সেই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি প্রভাবিত হচ্ছে। আসলে ডোমেস্টিক ভায়োলেন্স একটা ট্রমাটিক ইভেন্ট। মনোবিজ্ঞানীরা তাদের গবেষণায় দেখেছেন যে যেসব নারীরা পারিবারিক কলহ বা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন, তাদের মানসিক সুস্থতার উপর একটা দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ছে। তাদের মধ্যে অবসাদ, হতাশা, ক্ষোভ কিংবা মনোসংযোগের অভাব দেখা যাচ্ছে, এবং এসব কারণে একদিকে তাদের আত্মবিশ্বাস কমে যাচ্ছে, অন্যদিকে ব্যর্থতার শঙ্কা বা ভীতি বৃদ্ধি পাচ্ছে। আমরা ম্যানেজমেন্ট সায়েন্সের ভাষায় বলে থাকি যে তাদের একদিকে তাদের এন্টারপ্রেনোরিয়াল সেলফ এফিকেসি কমে যাচ্ছে, অন্যদিকে ফিয়ার অফ বিজনেস ফেইলিয়ার বেড়ে যাচ্ছে। এই দুটো কারণে দেখা যাচ্ছে যে নির্যাতনের শিকার নারী, তিনি পুঁজির সরবরাহ থাকার পরেও, ক্ষুদ্র ঋণ পাওয়ার পরেও সেই টাকা দিয়ে কোনো ব্যবসায়ে বিনিয়োগ করার অনুপ্রেরণা কিংবা সাহস পাচ্ছেন না। এটি মূলত আমরা আমাদের গবেষণায় পেয়েছি। এবং টাকাটা দিয়ে তাহলে তারা কি করছে? ক্ষুদ্র ঋণের টাকাটা দিয়ে মূলত নির্যাতনের শিকার নারীরা বেশিরভাগ ক্ষেত্রে এই টাকাটা তারা তাদের পরিবারের দৈনন্দিন কাজে ব্যবহার করছে। 20-25% সুদে টাকা ধার করে সেই অর্থ দিয়ে যদি আপনি কোনো প্রোডাক্টিভ কাজে যদি সেই টাকা ব্যবহার না করে আপনি যদি আপনার পরিবারের দৈনন্দিন কাজকর্ম সামলান সেই টাকা দিয়ে, একদিকে আপনি যেমন ঋণের জালে আবদ্ধ হচ্ছেন, অন্যদিকে ওই ক্ষুদ্র ঋণের মাধ্যমে আপনি যে দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসবেন সেই সম্ভাবনার জায়গাটাও ধীরে ধীরে কমে যাচ্ছে। এটি ছিল মূলত আমাদের গবেষণার ফাইন্ডিং।
বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর মহিলাদের বেশিরভাগেরই ব্যবসা বাণিজ্য সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই। তারা যখন এই টাকাটা হাতে পাচ্ছে, আপনাদের গবেষণার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যে তারা এই টাকাটি ব্যবসায় না খরচ করে অন্য খাতে খরচ করছে, তাতে তাদের ঋণ বাড়ছে, কিন্তু এই ঋণটা পরিশোধ করার বেলায় তারা কি করতে পারছে বা কি করছে?
দেখেন, খুব দুঃখজনক কিন্তু সত্যি যে একটা কাজ বাংলাদেশের ঋণ গ্রহীতারা প্রায় করে থাকেন, তারা নতুন করে ঋণ নেয়, হয়তো একই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান থেকে বা অন্য প্রতিষ্ঠান থেকে তারা ঋণ নেয় তাদের পূর্ববর্তী ঋণ শোধ করার জন্য। কখনো কখনো তারা তাদের বাড়ির জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে ঋণের টাকা শোধ করার জন্য, অথবা যাদের পরিবারের অন্য কোনো স্থিতিশীল আয়ের উৎস আছে, হয়তো তার স্বামী রিক্সা চালান বা তার স্বামী একটা হয়তো ছোটখাটো ব্যবসা করেন, সেখান থেকে যে টাকাটা আসছে সেই টাকা দিয়ে তারা ঋণের টাকাটা শোধ করছেন। অনেকটা আমাদের ক্রেডিট কার্ডের মতো, আমরা যেভাবে ক্রেডিট কার্ডের ঋণগুলো শোধ করি সেই রকম, কিন্তু এই টাকাগুলো দিয়ে বড়জোর 15-20% নারী তারা এই টাকাটা তাদের ব্যবসার কাজে ব্যবহার করছেন। বাকিরা আগের ঋণ শোধ করার কাজে ব্যবহার করছেন অথবা পরিবারের কোনো কাজে ব্যবহার করছেন ইত্যাদি।
তারা যে এই ঋণটা নিয়ে ঋণ খেলাপি হচ্ছেন এবং তাদের ঋণের সীমাটা বাড়ছে, তো সেখানে তাদেরকে কিভাবে এডুকেট করা, মানে তাদেরকে কিভাবে জ্ঞান দেওয়া যে তোমরা ঋণটা যে কারণেই নিচ্ছ সেই ক্ষেত্রেই ঋণটা ব্যবহার করতে হবে, তো সে ব্যাপারে কি আপনি কি কোনো গবেষণায় কিছু দেখতে পেয়েছেন যে ধরনের তাদেরকে শিক্ষিত করার বা তাদেরকে বলার কোনো সুযোগ রয়েছে?
আমরা এই জায়গাটিতে আসলে একটি গ্যাপ রয়েছে। আমি বাংলাদেশে অনেক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কার্যক্রম খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি, মাঠ পর্যায়ে এই এন্টারপ্রেনোরিয়াল এডুকেশন বা এন্টারপ্রেনোরিয়াল ট্রেনিং এই জায়গাটা দেয়ার ইজ আ গ্যাপ। সাধারণভাবে বলা হয় যে যতদিন পর্যন্ত আপনি ঋণের টাকা নিয়ে ঋণের টাকা শোধ দিতে পারবেন, যেভাবেই শোধ দেন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো তেমন কোনো আপত্তি করে না, তারা ঋণের টাকা কিভাবে ব্যবহার করছে এটা নিয়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো খুব বেশি মাথা ঘামায় না। এখানে গবেষণার সুযোগ আছে এবং প্র্যাকটিক্যালি এটা ইমপ্লিমেন্ট করার সুযোগ আছে যে এই নারীদেরকে, ঋণ গ্রহীতাদেরকে কিভাবে এন্টারপ্রেনোরিয়াল ট্রেনিং দেওয়ার মাধ্যমে তারা যাতে ঋণের টাকাটা সঠিকভাবে ব্যবহার করতে পারে সেই জায়গায় গবেষণার সুযোগ আছে। আমি ব্যক্তিগতভাবে চিন্তা করছি খুব শীঘ্রই হয়তো আমরা একটা প্রজেক্ট হাতে নিব যেখানে আমরা গবেষণা করে দেখব যে এন্টারপ্রেনোরিয়াল ট্রেনিং কিভাবে ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের এই ঋণের টাকাটা ব্যবসায়িক উদ্যোগকে সাপোর্ট করতে পারে।
আপনাদের এই উদ্যোগ সত্যি খুব প্রশংসনীয় উদ্যোগ হবে, কারণ আমাদের অশিক্ষিত জনগোষ্ঠীর বেশিরভাগই যারা ঋণ নিচ্ছেন তারা জানেন না যে এই ঋণটা কি, তো তারা মনে করছেন যে আমরা টাকা পাচ্ছি খরচ করি, তো সেই মানসিকতার পরিবর্তন আনতে হবে, তাতে ঋণ যারা নিচ্ছেন তারাও উপকৃত হবেন, যারা দিচ্ছেন তারাও উপকৃত হবে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় শুধু এই নিম্ন আয়ের বা নিম্নবিত্তের মানুষের না, উচ্চবিত্তের অনেকেই ঋণ নিয়ে ঋণ খেলাপি হচ্ছেন, এটা একটা কমন টার্ম হয়ে গেছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরগুলোর দিকে যদি আমরা তাকাই। তবে এই যে মাইক্রো ফাইন্যান্সটা এটা একটা সত্যি খুব ভালো উদ্যোগ, কিন্তু এই উদ্যোগটাকে যথাযথভাবে কার্যকর করতে হবে, আপনি কি মনে করেন?
জি দেখুন, এই ঋণ খেলাপি হওয়ার যে প্রবণতা এটা বাংলাদেশে কনভেনশনাল ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংকগুলোর মধ্যে আছে, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কিন্তু ঋণ খেলাপির সমস্যা খুবই নগণ্য, খুব সামান্য। যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সব সময় বলে থাকেন যে দরিদ্র নারীরা টাকা দিলে সেই টাকা ফেরত দেয়, এবং আসলে তাই। আপনি গ্রামীণ ব্যাংক কিংবা ব্র্যাক বা বড় বড় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান যেগুলো আছে বাংলাদেশে তাদের ঋণ পরিশোধের হার কিন্তু শতকরা 90% উপরে, এবং ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে প্রশংসার দাবিদার যে তারা বিভিন্ন ধরনের ইনডিরেক্ট বিহেভিয়ার ইন্ডিউসিং মেকানিজম ব্যবহার করে থাকেন, যেটার কারণে ঋণ গ্রহীতারা ঋণের টাকাটা কিন্তু সময় মতো ফেরত দেয়। অনেক সময় দেখা যায় যে ঋণগুলো দেয়া হয় গ্রুপের মাধ্যমে, দলের মাধ্যমে ঋণগুলো দেয়া হয়, সেখানে দলের অন্যান্য সদস্যদের একটা চাপ থাকে ঋণের টাকাটা সময় মতো ফেরত দেওয়ার জন্য, বা যেসব ফিল্ড লেভেল লোন অফিসার যারা আছেন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের তারা খুব নিয়মিত এবং খুব নিবিড় ভাবে এই ঋণ গ্রহীতাদের সাথে একটা সম্পর্ক রেখে চলেন, তাদেরকে মনিটর করেন এবং তাদেরকে সব সময় তাদেরকে চাপ প্রয়োগ করা বা অনুপ্রেরণা দেয়া হয় যে ঋণের টাকাটা যাতে তারা সময় মতো পরিশোধ করে। তো ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে আমি বলবো যে ঋণ খেলাপির সমস্যাটা অপেক্ষাকৃত অনেক কম। মূল সমস্যাটা হচ্ছে ঋণের টাকাটা ঠিক যে কারণে মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের আন্দোলনটা শুরু হয়েছিল যে ইট উইল ক্রিয়েট ইনকাম জেনারেটিং অপরচুনিটিস ফর উইমেন, সেই জায়গাটা আসলে ঠিক সেভাবে হচ্ছে না। আমার মনে হয় এই জায়গাটাতেই আমাদের কাজ করা উচিত, প্রাতিষ্ঠানিক ভাবে এবং গবেষক হিসেবে আমাদের কাজ করা উচিত এই
জায়গাটা। ডক্টর আবু জাফর শাহরিয়া, আপনাকে অনেক ধন্যবাদ SBS রেডিওর বাংলা অনুষ্ঠানকে সময় দেওয়ার জন্য এবং এই ধরনের একটা কঠিন একটা বিষয় নিয়ে কথা বলার জন্য।
আরিফিন, আপনাকে অনেক ধন্যবাদ, SBS রেডিওকে আবার অনেক ধন্যবাদ।
Hear more stories in your language by visiting sbs.com.au.